শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বৈঠক প্রসঙ্গ।
They were willing to denuke a large portion of the areas that we wanted, but we couldn't give up all of the sanctions for that.
রয়েছে কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন সেদেশে বন্দী ভারতীয় পাইলটকে আগামীকাল মুক্তি দেওয়া হবে।
রয়েছে ঢাকা প্রতিনিধি মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বাংলাদেশ ভারত সীমান্তে বিশেষ সতর্কতা জারি করেছে বিএসএফ।
তবে চলুন প্রথমেই শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। নির্ধারিত সময়ের আগেই কোন রকমের চুক্তি ছাড়াই শেষ হয়েছে ট্রাম্প কিম বৈঠক। তবে দেড় দিনের বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভিয়েতনামের হ্যানয়ে বুধবার শীর্ষ বৈঠকের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন দুজনেই বলেছিলেন, আমাদের দ্বিতীয়বারে সাক্ষাৎ হতে চলেছে, ঐতিহাসিক এবং মনে রাখার মতো কিছু ঘটনাও ঘটতে যাচ্ছে। দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো প্রথম দিন রেখে দেওয়া হয় বৃহস্পতিবার হ্যানয়ের ল্যান্ডমার্ক মেট্রোপল হোটেলে অনুষ্ঠিতব্য বৈঠকের জন্যে। দু নেতাকেই অত্যন্ত আশাবাদী দেখাচ্ছিল। তবে সময় গড়িয়ে বৃহস্পতিবার আসে আর কর্মসূচির সময়সীমা বদলিয়ে যায়। স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়, মধ্যাহ্ন ভোজের সময় তড়িঘড়ি করে কমিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনা শুনবেন অনুষ্ঠানে পরের দিকেই। পাকিস্তান তাদের কাছে আটক ভারতীয় জঙ্গি বিমানের পাইলটকে মুক্তি দেবে। এই সপ্তাহের গোড়ার দিকে ভারতের ওই জঙ্গি বিমানটি বিতর্কিত কাশ্মীর অঞ্চলে গুলি করে ভূপতিত করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ সংসদে দেওয়া ভাষণে বলেছেন যে তিনি তাঁর পরমাণু অস্ত্রসজ্জিত প্রতিবেশীকে শান্তির নিদর্শন হিসেবে আটক ভারতীয় পাইলট অভিনন্দন ভারতমানকে আগামীকাল শুক্রবার ফেরত দেবেন। খান বলেন, আমাদের শান্তির অন্বেষণে আমি ঘোষণা করছি যে ভারতের সঙ্গে আলাপ আলোচনার প্রথম পদক্ষেপ হিসেবে আগামীকাল শুক্রবার পাকিস্তান আমাদের হাতে আটক ভারতীয় বিমানবাহিনীর এই অফিসারকে মুক্তি দেবে। বিতর্কিত কাশ্মীর অঞ্চলে কার্যত সীমান্ত বলে যাকে ধরা হয় সেই নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবেশ করার পর বর্তমানের বিমান ভূপতিত করা হয় এবং তাকে আটক করা হয়। এই সংঘাতের সময় দ্বিতীয় আরেকটি ভারতীয় জেট বিমানও গুলি করে নামানো হয়। নতুন দিল্লি দাবি করছে যে তারা একটি পাকিস্তানি বিমানকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গুলি করে নামিয়েছে, তবে ইসলামাবাদ ভারতের এই দাবি অস্বীকার করেছে। ইমরান খানের এই ঘোষণাটির কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যানয়ে সংবাদদাতাদের এরকম আভাস দেন যে পরমাণু অস্ত্রসজ্জিত দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা হ্রাসের ব্যাপারে যুক্তরাষ্ট্র একটি ভূমিকা রাখছে। তিনি আরও বলেন যে যুক্তরাষ্ট্র তাদের এই বৈরিতা থামাতে বলছে এবং এই ব্যাপারে চমৎকার কিছু খবরও আছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আজ ভিয়েতনাম থেকে ম্যানিলার পথে বিমানে সংবাদদাতাদের বলেছেন তিনি এরই মধ্যে অনেকখানি সময় ধরেই ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং এটা নিশ্চিত করেছেন যে তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেন যা ঝুঁকিপূর্ণ হবে। ইমরান খান যে ঘোষণা দিয়েছেন যে ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়া হবে, সে সম্বন্ধে এখন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
পাকিস্তানি বিমানকে তাড়া করে নিয়ন্ত্রণ রেখার ওপারে চলে যাওয়া ভারতীয় বিমানবাহিনীর মিগ জঙ্গি বিমানকে গুলি করে নামানো এবং পাইলট অভিনন্দন বর্তমানকে বন্দী করার পর পাকিস্তান সভাপতি বেশ সুবিধাজনক অবস্থানে ছিল। তারা বলেছিল, ভারত সীমান্তে উত্তেজনা কমানোর ব্যবস্থা নিয়ে শান্তি আলোচনায় বসলে বন্দি পাইলটকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু ভারত জানিয়ে দেয় কোনো শর্ত ছাড়াই অভিনন্দনকে অক্ষত অবস্থায় মুক্তি দিতে হবে এবং সীমান্ত পেরিয়ে সন্ত্রাস বন্ধ করতে হবে। আলোচনার প্রস্তাব তার পরে ভাবা যাবে। আজ ইমরান খান আকস্মিকভাবেই পাক সংসদে ঘোষণা করেন যে শান্তির বার্তা দিতে আগামীকাল শুক্রবার বন্দি পাইলটকে মুক্তি দেওয়া হবে। জানা গিয়েছে ওয়াগা সীমান্তেই তাকে ভারতের হাতে তুলে দেওয়া হতে পারে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারত ও পাকিস্তান নিয়ে বিস্তারিত বিশ্লেষণ শুনবেন আজই অনুষ্ঠানের পরের দিকে, এবং অধিবেশনের পর শুনবেন এ নিয়ে ফেসবুক আলোচনা সরাসরি পাকিস্তান এবং ভারত থেকে। বাংলাদেশ ভারত সীমান্তে বিশেষ সতর্কতা জারি করেছে বিএসএফ। ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। এই সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
একজন ভারতীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত ও পাকিস্তান সীমান্তে বিরাজমান উত্তেজনার প্রেক্ষিতে কোন দুর্বৃত্ত বা সন্ত্রাসী যাতে সুযোগ নিতে না পারে সেই জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে 2216 কিলোমিটার সীমান্ত রয়েছে, এর মধ্যে বেশিরভাগ এলাকায় সীমান্ত বেড়া নেই। কি কারণে বিএসএফ সতর্কতা জারি করেছে এটা এখনো স্পষ্ট নয়। ঢাকার কর্মকর্তারা এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। তবে ওয়াকেফহাল সূত্রগুলোর মতে বেশ কিছু সংখ্যক কাশ্মীরি ছাত্র বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, তাদের তরফে কোনো সন্ত্রাসী ঘটনা যাতে না করতে পারে এজন্যই বিএসএফকে আগাম সতর্ক রাখা হয়েছে। উল্লেখ্য যে ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনায় বাংলাদেশ কোনো মন্তব্য করেনি, বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা সংকট সমাধানে ফ্রান্স সরকারের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন। ঢাকা থেকে এ সম্বন্ধে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের আন্তঃসংসদীয় প্রতিনিধি দলের এক বৈঠকে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে ফ্রান্সের দৃঢ় সহযোগিতা প্রত্যাশা করে। রোহিঙ্গা সংকট সমাধানে ফ্রান্সের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রতিনিধি দলের সদস্যরা দিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য তারা বাংলাদেশের প্রশংসা করেছেন। বৈঠকে ফ্রান্সের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জ্যাকি দেরোমেদি। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকে জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ভোটে অংশ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সহ স্বল্প সংখ্যক রাজনৈতিক দল। মেয়র নির্বাচন ছাড়াও ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 36টি নতুন ওয়ার্ড কাউন্সিলর পদে বৃহস্পতিবার ভোট হয়েছে। বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল নিতান্তই কম। জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ সাংবাদিকদের বলেন, ভোটারদের উপস্থিতি লক্ষণীয়ভাবে কম। কম ভোটার মানে নির্বাচনে মানুষের আস্থা কম বলে উল্লেখ করে তিনি বলেন, গত নির্বাচনগুলোতে অনিয়ম হওয়ায় ভোটাররা ভোট দেওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। খোদ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুদা বলেছেন, ভোটারের উপস্থিতি কম থাকার দায় প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছিল। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জাতিসংঘের তদন্তকারীরা এ মর্মে ইসরায়েলি সৈন্যদের অভিযুক্ত করেছেন যে গত বছর গাজায় ফিলিস্তিনিদের সাপ্তাহিক প্রতিবাদ বিক্ষোভের সময় ইসরায়েলি সৈন্যরা ইচ্ছে করেই অসামরিক লোকদের তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল। 2018 সালে গাজা বিক্ষোভ বিষয়ক 3 সদস্যের জাতিসংঘের একটি নিরপেক্ষ তদন্ত কমিশন বলছে যে তারা জাতিসংঘের মানবাধিকার পরিষদের কাছে মার্চ মাসে তাদের প্রতিবেদন পাঠাবে। কমিশন বলছে যে গত বছর 30 মার্চ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত গাজায় পৃথককারী এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে 189 জন ফিলিস্তিনি নিহত হয় এবং 6000-এরও বেশি বিক্ষোভকারীর ওপর এই আক্রমণ চালানো হয়েছে। ওই কমিশনের অন্যতম সদস্য বাংলাদেশের সারা হোসেন ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে নিরস্ত্র ফিলিস্তিনি অসামরিক লোকজনকে গুলি এবং হত্যা করার কোনো যুক্তিকতাই ছিল না। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা এবং তার রাজনৈতিক জীবন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা প্রকাশ্য সাক্ষ্যদানের পর ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোয়েন আজ আবার বিধায়কদের সঙ্গে মিলিত হতে ক্যাপিটল হিলে ফিরে আসছেন। প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির সঙ্গে তার রুদ্ধদ্বার বৈঠক হবে, যেমনটি আগের সপ্তাহে তিনি সেনেটের ইন্টেলিজেন্স কমিটির সামনে হাজির হয়েছিলেন। প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটিতে গতকাল কোয়েন বড় রকমের সংবাদ সৃষ্টি করেন যখন তিনি ট্রাম্পকে তাঁর কথায় বর্ণবাদী, বিকৃত এবং ধাপ্পাবাজ বলে অভিহিত করেন। ওদিকে আজ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প কোয়েনকে পাল্টা আক্রমণ করেছেন। তিনি বলেন, কোয়েন ভুল কথা বলেছেন এবং অনেক মিথ্যে কথা বলেছেন। ট্রাম্প আবারও আত্মপক্ষ সমর্থন করে বলেন যে তার নির্বাচনী প্রচার অভিযানে রাশিয়ার কোনো সম্পৃক্ততা ছিল না। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। নির্ধারিত সময়ের আগে কোনো রকমের চুক্তি ছাড়াই শেষ হয়েছে ট্রাম্প কিম বৈঠক। তবে দেড় দিনের বৈঠককে উৎপাদনশীল আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ফরিদুল আলমের সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবিনা চৌধুরী। ভিয়েতনামের হ্যানয়ে বুধবার শীর্ষ বৈঠকের শুরুর দিকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন দুজনই বলেছিলেন, আমাদের দ্বিতীয়বারের সাক্ষাৎ হতে চলেছে ঐতিহাসিক এবং মনে রাখবার মতো কিছু ঘটনা হয়তো ঘটছে। দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ আলোচনার প্রথম দিন রেখে দেওয়া হয়েছে পরের দিনের জন্য, অর্থাৎ বৃহস্পতিবারের জন্য হ্যানয়ের ল্যান্ডমার্ক মেট্রোপল হোটেলে অনুষ্ঠিতব্য বৈঠকের জন্য। দুই নেতাকে অত্যন্ত আশাবাদী দেখা গিয়েছিল প্রথম দিকেই। সময় গড়িয়ে বৃহস্পতিবার আসে আর কর্মসূচির সময়সীমাও বদলাতে থাকে। স্বাক্ষর অনুষ্ঠান, লাঞ্চের সময় তড়িঘড়ি করে কমিয়ে আনা সংবাদ সম্মেলনের ঘোষণা ইত্যাদি একটু দ্রুতই মনে হয়। প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রথমে প্রেসিডেন্ট বৈঠক সম্পর্কে যে মন্তব্য করেছিলেন যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তার বদলে তিনি বলেন কিম অত্যন্ত শান্ত প্রকৃতির লোক, তাকে বোঝা একটু কঠিন। তবে তিনি বলেন সাংবাদিকদের, যেটুকু আমাদের ধারণা ছিল একটি সমঝোতায় বা চুক্তিতে আসার জন্য যতটুকু ছাড় দেওয়া প্রয়োজন তার চেয়ে বেশি দাবি করেছেন কিম। President Donald Trump jemonti bolen,
basically they wanted the sanctions lifted in their entirety and we couldn't do that. They were willing to denuke a large portion of the areas that we wanted, but we couldn't give up all of the sanctions for that, so we continue to work and we'll see, but we had to walk away from that particular suggestion.
President Trump bolchilen je muloto tara chay tader upor aropito nishedhagga পুরোপুরি তুলে নেয়। আমরা তা করতে পারি না, তার বদলে তারা তাদের বড় একটি অঞ্চল পরমাণুমুক্ত করতেও রাজি ছিল। আমরাও সেটা চাই, কিন্তু নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে দেওয়ার বদলে আমরা তা করতে রাজি নই। আমাদের আরও আলোচনা চালিয়ে যেতে হবে, আমাদের সম্মেলন সংক্ষিপ্ত করতে হয়েছে ওই মতের মিল না হওয়ার কারণেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইয়োবিয়ন পারমাণবিক কমপ্লেক্স থেকে পরমাণু কর্মসূচি ধ্বংস করবার বিষয়ে ইতিবাচক ভাব দেখিয়েছেন কিম জং উন। এছাড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকবার আগ্রহও প্রকাশ করেছেন। তবে তিনি বলেন, তিনি এবং মাইক পম্পেও দুজনই মনে করেন যে চুক্তিটি করবার আশা তারা করেছিলেন তেমন সমঝোতা বা তেমন আলোচনা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য,
something that I wouldn't have been happy about, Mike would not have been happy about. We had some pretty big options, but we just felt it wasn't appropriate and we really want to do it right.
President Trump bolchilen, ami aji ekti chukti korte partam kintu sheti bhalo chukti hoto na, bola jeto je ekti chukti shakkhor korechi, ami thate ami sei chuktite khushi hotam na, hoyto Mike Pompeo hoten na. Amader aro boro kichu asha royeche ar tar sujog o royeche। আমরা ধরে নিয়েছি এটি এই চুক্তি করবার বা সিদ্ধান্তে আসবার যথার্থ সময় নয়, আমরা আরও ভালো কিছু করতে চাইছি। মাইক পম্পেও বলেন, তিনি আশা করছেন দুদেশের মধ্যে এ নিয়ে শীঘ্রই নতুন করে আলোচনা শুরু হবে। তিনি বলেন, টাইমিং এবং সিকোয়েন্স ইস্যু রয়েছে এর মধ্যে, যার কারণে দুই নেতার মধ্যে হয়তো চূড়ান্ত কিছু হওয়া থেকে বিরত রয়েছে এই মুহূর্তে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি কিম জং উনের সঙ্গে তৃতীয় একটি সম্মেলন করবার কথা দিয়েছেন এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা রয়েছে
আলোচনায় অগ্রগতি না হওয়া পর্যন্ত সেগুলো রেখে দেয়া বা কমানো এসব নিয়ে চিন্তাভাবনা করা হবে পরবর্তীতে। কোনো রকম চুক্তি বা সিদ্ধান্ত ছাড়া সম্মেলন শেষ হওয়ার বিষয়টি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তিনি বলেছেন এ নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গেও তিনি কথা বলবেন। তার দেশে গিয়ে আন্তর্জাতিক যেসব রাজনীতি বিশ্লেষক রয়েছেন, পরামর্শক রয়েছেন তাদের সঙ্গে, এবং পরবর্তীতে কোরীয় উপদ্বীপে পরমাণু মুক্ত একটি শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার তিনি সে বিষয়েও কথা বলবেন। এ নিয়ে এই কিছুক্ষণ আগে আমি কথা বলেছি বেইজিংয়ে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর ফরিদুল আলমের সঙ্গে। ফরিদুল আলমকে জিজ্ঞেস করেছিলাম ট্রাম্প কিম বৈঠকের তড়িঘড়ি করে শেষ হওয়া এবং এর ভবিষ্যৎ সম্পর্ক কি হতে পারে, এবং পরমাণু মুক্ত উত্তর কোরিয়া বা কোরিয়া উপদ্বীপ করার ক্ষেত্রে কি সিদ্ধান্ত পরবর্তীতে আসতে পারে, এসব নিয়ে ফরিদুল আলমের সাক্ষাৎকার।
আপনাকে ধন্যবাদ। আসলে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো গতকালকে, যেটি শুরু হলো আজকে, যেটি শেষ হয়ে গেল, এই দিকটা আমি যেটি মূল্যায়ন করতে চাই যে এই বৈঠকের মধ্য দিয়ে ইউনাইটেড স্টেটস এর এক ধরনের খুব তড়িঘড়ি চাওয়ার ছিল, সেটি হলো যে নিউক্লিয়ার রিলেশন ইন নর্থ কোরিয়া, এবং তারা চাচ্ছিল, তাদের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হবে যে উত্তর কোরিয়া আর তাদের পরমাণু কর্মসূচি তারা বিস্তার করবে না, সমৃদ্ধ করবে না, এবং যা আছে সেগুলোকে তারা ডিসমেন্টাল করে দিবে। কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে কিছু চাইলে কিছু দিতে হয়, সেদিক দিয়ে তাদের উত্তর কোরিয়ার যে কাউন্টার পার্ট তাদের চাওয়া ছিল যে সবার আগে যে এম্বার্গো আছে সেটিকে উইথড্র করতে হবে,
অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া,
অর্থনৈতিক যে নিষেধাজ্ঞা সেটি তুলে নিতে হবে। এখন যেটি হলো যে এখন অনেকটাই হচ্ছে এটি যে কে আগে করবে, ইউনাইটেড স্টেটস কে আগে, মানে ইউনাইটেড স্টেটস তো না, ইউনাইটেড নেশনস এর পক্ষ থেকে একটা এম্বার্গো আছে সেটিকে উইথড্র করতে হবে ইউনাইটেড স্টেটস, আর মানে ট্রাম্প এবং কিমের মিটিং এর উপরেই জাতিসংঘ এটি নজর ছিল যে কোন দিকে যাচ্ছে। এখন বিষয়টি হচ্ছে কোন দিকটি আগে হবে, কোন দিকটি পরে হবে, এটি নিয়ে একটি বিষয় এখানে মতানৈক্য দেখা দিয়েছে, এবং সেই মতানৈক্যর ফলশ্রুতিতে যেটি আমরা শেষ পর্যন্ত দেখলাম যে অনেকটা অনেকে বলবেন যে অপ্রত্যাশিত, আমি বলবো যে প্রত্যাশিত ভাবেই বৈঠকটি কোনো ফলাফল ছাড়া শেষ হয়েছে, এবং তাদের একটু ওয়ার্কিং লাঞ্চ ছিল, সেই ওয়ার্কিং লাঞ্চেও তারা কেউ যোগদান করেনি। অবশ্য পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্প অনেকক্ষণ পর্যন্তই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন, জবাব দিয়ে তিনি যে হতাশ সে বিষয়টি বলেননি, আমিও একই রকম ভাবে হতাশ সে বিষয়টি বলতে চাই না, কেননা কেবল দুই শীর্ষ নেতার মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বৈঠক হলো 8 মাসের ব্যবধানে, সুতরাং 60-70 বছরের একটি সমস্যা, এই সমস্যা 6-7-8 মাসের মধ্যে সমাধান হয়ে যাবে এটিও কিন্তু প্রত্যাশা করা ঠিক না। আমার মনে হয় যে এখন যে একটি অচলাবস্থা সৃষ্টি হয়েছে, খুব শীঘ্র যদি ইউনাইটেড স্টেটস এবং নর্থ কোরিয়ার মধ্যে থেকে যদি একটা আন্তরিকতার বিষয় থাকে, তাহলে হয়তো ভবিষ্যতে আবারও একটি মিটিং হতে পারে, আবারও আলোচনা এগোতে পারে, এবং ওভারনাইটের সমস্যার সমাধান হয়ে যাবে এটা প্রত্যাশা করার কোনো কারণ নেই।
জি জি,
হতাশা নিয়ে, এটা নিয়ে হতাশা ব্যক্ত করার কোনো সুযোগ আমি দেখি।
হ্যাঁ, প্রেসিডেন্ট ট্রাম্প তো কিম জং উনকে কথা দিয়ে এসেছেন, তৃতীয় সম্মেলন করবার দাওয়াত দিয়ে এসেছেন, তো সেটাতে হয়তো আরও কিছু অগ্রগতি হবে কিংবা একেবারেই সমস্যার সমাধান হবে, আপনি কি আশা করছেন তেমন কিছু তৃতীয় সম্মেলন?
আমি অবশ্যই মনে করি যে তারা যে দুই নেতার মধ্যে শীর্ষ বৈঠকের সূচনা হলো গত বছরে, আজকে এই বছরে আরেকটি বৈঠক হলো, এবং এই ধরনের বৈঠকে অনেক ধরনের বিষয় আছে, সুতরাং এই ধরনের বৈঠকে রাতারাতি দুইটি বা তিনটি বা একটি বৈঠকের মধ্য দিয়ে যে সমস্যার সমাধান হয়ে যাবে এটি আশা করার কোনো কারণ নেই। এবং আপনি যেমনটি বললেন যে ট্রাম্প আশ্বাস দিয়েছেন তৃতীয় বৈঠক করার, এবং ট্রাম্প নিজেও বিশ্বাস করেন, এবং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি যেটি বলেছেন, উইথ টাইম আই থিঙ্ক ইট উইল বি ব্রিজড এট এ সার্টেন পয়েন্ট দ্যাট দেয়ার ইজ এ গ্যাপ, বাট দেয়ার ইজ এ গ্যাপ, অর্থাৎ তিনি বলছেন যে সময়ের সাথে সাথে একটি নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হবো, বাট এখনো পর্যন্ত একটি গ্যাপ আছে। সুতরাং এটি বোঝা যাচ্ছে যে তারা ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষপাতী, এবং এই যে গ্যাপ যেটি আছে এটিকে ব্রিজ করার দিকে তারা যেতে চাচ্ছেন, এটি আমার কাছে মনে হচ্ছে, এবং ট্রাম্প হতাশ এটি তার ট্রাম্পের কথা থেকে একটিবারের জন্য মনে হয়নি।
জি, অসংখ্য ধন্যবাদ ফরিদুল আলম, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য
আপনাকেও ধন্যবাদ।
ভারত পাকিস্তানের মধ্যে বর্তমানে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে তা প্রশমনের লক্ষ্যে দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে কিছু যোগাযোগ হয়েছে। আশা করা হচ্ছে এই ভয়াবহ পরিস্থিতির একটা শান্তিপূর্ণ সমাধান হতে পারে। এ বিষয়ে এখন আমাদের স্টুডিও থেকে রোকেয়া হায়দার কথা বলবেন নতুন দিল্লিতে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ শান্তনু মুখার্জির সঙ্গে।
ধন্যবাদ সাবরিনা। আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি যে আমরা যেমন খবরে শুনছি, কয়েকদিন থেকে শুনছি যে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রয়েছে, এবং আজকেই পাকিস্তানের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেছেন যে ভারতের যে বায়ুসেনা যে পাইলটকে উইং কমান্ডার অভিনন্দনকে পাকিস্তান আটক করেছিল তাকে মুক্তি দেওয়া হবে এবং এটা একটা শুভেচ্ছার প্রতীক আমরা বলতে পারি। তো ইমরান খান নিজে মনে করেন যে যুদ্ধ কিন্তু কোনো সমস্যারই সমাধান এনে দিতে পারে না, যুদ্ধ নয়, তারা শান্তি কামনা করছেন, তিনি সেটাই করতে যাচ্ছেন এবং তিনি বলেছেন যুদ্ধ করতে গিয়ে দেখা গেছে বহু দেশই ধ্বংস হয়ে গিয়েছে। তো আমরা এই পরিস্থিতি সম্পর্কে এখন নতুন দিল্লিতে আমাদের সঙ্গে যোগ দেবেন শান্তনু মুখার্জি, তার সঙ্গে কথা বলবো। নিরাপত্তা বিশেষজ্ঞ ভারতের, তিনি পুলিশের প্রাক্তন কর্মকর্তা ভারতীয় পুলিশের এবং বিভিন্ন দেশে জাম্বিয়া মরিশাস বিভিন্ন দেশে তিনি নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। শান্তনু মুখার্জি আপনি আমাদের সঙ্গে লাইনে আছেন?
আছি, লাইনে আছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন।
ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।
যেমন বলছিলাম আমরা যে ইমরান খান ঘোষণা করলেন যে অভিনন্দনকে, উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দেবে পাকিস্তান। তো এই ঘোষণার পর এবং নরেন্দ্র মোদীর সাথে ইমরান খানের যে টেলিফোনে যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে, তারপর পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে বলে আপনি মনে করছেন?
আমি মনে করছি এটা খুব ইতিবাচক ব্যাপারটা হয়েছে, চাই ইমরানের এটাকে শুরু করেছেন ব্যাপারটাকে, কিন্তু এটা ডেফিনেটলি যাকে ইংরেজিতে বলে ডিএসকেলেট করা, যুদ্ধের যে জিনিসগুলো মনে হচ্ছিল যে এবারে লড়াই হবে, অনেক আক্রামক স্থিতি ছিল, সেটা ডেফিনেটলি একটু কমের দিকে গেছে ওনার এই ঘোষণাতে। পার্লামেন্টে উনি বলেছেন তো ক্রেডিবিলিটি অনেক ভালো। আর কালকে যখন পাইলট দেশেতে যেমনি ফেরার কথাও ফিরবে, তো আমাদের দেশেতে তো একটা অনেক বড় জিনিস হবে কি যাকে পাকিস্তানের মতন শত্রুরা বন্ধ করে রেখেছিল তাকে ছাড়া পেয়েছে, তো এখানকার যে ইউফোরিয়া, এখানে যে হর্ষোল্লাস থাকবে সেটা ইমাজিন করা যেতে পারে যে কি হবে। এখন এই ব্যাপারে যে পলিটিক্সটাকে আমরা যদি বাদ দিই, কি এটাতে ইমরানের নম্বর ওয়ান লোক কি আমাদের দেশের নেতাদের করলো, এটা ভুল হবে। এইটাতে একটা জিনিস বলে দিই যে ভারতের, ভারতীয় বলে বলছি না প্রফেশনালি বলছি, ভারতের কূটনৈতিক এটাকে বিজয় বলা যেতে পারে। কেন আমেরিকা, এখানকার বিশেষজ্ঞরা বলছে যারা ষাটের দশকে, সত্তরের দশকে বাংলাদেশের যুদ্ধের সময় একাত্তরেতে কখনো ভারতের সাথে দাঁড়ায়নি। এইবারেতে আপনাকে একটু ইতিহাসের পরিপ্রেক্ষে রিসেন্ট হিস্ট্রিতে বলে দিই, 14 তারিখে এই ঘটনা হলো, আজকে ঠিক 2 সপ্তাহ হলো এই কাশ্মীরে যে সিআরপিওর উপর এটা যেই নিয়ে পুরো ঝামেলাটা হলো, তার 16 তারিখেতেই আপনাদের ওখানকার আমেরিকার যে এনএসএ নিরাপত্তা উপদেষ্টা, তিনি নিজের কাউন্টারপার্টকে ইন্ডিয়াতে ফোন করে বললেন যে তুমি ইউজ করো নিজের আত্মরক্ষার পাওয়ারটা, নিজের যে সেলফ ডিফেন্সের জিনিসটাকে ওটাকে ইউজ করো। এটা অনেক বড় কথা কোনো আমেরিকান থেকে এত স্পষ্টভাবে।
আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন শান্তনু মুখার্জি, আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে পররাষ্ট্রমন্ত্রী পম্পেও এবং অস্থায়ী প্রতিরক্ষা মন্ত্রী শানানন, তিনি দুজনেই তারা বলেছেন যে এই যেটা আপনি বললেন ডিএসকালেশন, সামরিক কোনো পদক্ষেপ না নেওয়ার কথা বলেছেন, একটা সমঝোতার মাঝে এই আপোষ মীমাংসা যাতে করা যায় সেই ধরনেরই মনোভাব ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এবং প্রেসিডেন্ট ট্রাম্পও আশা প্রকাশ করেছেন যে এই উত্তেজনা একটি শান্তিপূর্ণভাবে সমাধান হতে পারে বলে তিনি আশাবাদী। তো এই যে যুক্তরাষ্ট্রের মনোভাব এই মুহূর্তে যে শান্তিপূর্ণ সমাধান তারা চাইছেন সেটাই তাদের কাম্য, বিভিন্ন পর্যায়ে শীর্ষ কর্মকর্তারা সেই মন্তব্য বক্তব্যই তারা দিচ্ছেন। তো এতে করে আপনি যেটা এখনই বলছিলেন যে এই ক্ষেত্রে ভারত পাকিস্তানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতিমালা বলুন, পরিস্থিতি বলুন, বা তাদের যে অবস্থান সেটার কিছু পরিবর্তন দেখা যাচ্ছে।
ঠিক বলেছেন আপনি রোকেয়াজি, এটাতে একেবারে পরিবর্তন দেখা যাচ্ছে, যাকে ইংরেজিতে বলবো যে প্যারাডাইম শিফট কিংবা মার্ক শিফট, কখনো এত ক্লিয়ারলি কখনো বলা হয়নি। আর মার্কিন যুক্তরাষ্ট্র এখন পাকিস্তানকে নাও বলতে পারত, কিন্তু খুব কড়া শব্দে বলেছে কি না। আর এখানকার লোকেদের ধারণা, যে টিভি ডিবেটসে আমি দেখলাম কি এতে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র একটা খুব মহত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তানের উপরে প্রেশার দেওয়াতে। এটা ঠিক আছে, ও গুডউইল জেস্টার ইয়া ভালো শুভেচ্ছা জানাবার জন্য এই কাজটাকে করেছে, কিন্তু বিদেশি আর মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে তারও একটা ভূমিকা ছিল, সেটাকে আমরা ডিসমিস করে দিতে পারি না, সেটাকে মানতেই হবে। এছাড়া ভারত এখন অনেক এগিয়ে গেছে, একটা শক্তিশালী রাষ্ট্র, ওর কূটনৈতিক জিনিস খুব বেশি। আপনি এই দেখলেন যে কালকে আর পরশু আবুধাবিতে ওআইসির মিট হবে, অর্গানাইজেশন অফ ইসলামিক পলিটিক্স এর মিট হবে, তাতে পাকিস্তানের ফরেন মিনিস্টার বলেছে আমি বয়কট করব যদি আপনাদের পররাষ্ট্রমন্ত্রী মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ওতে আসতে দেওয়া হয়। আর টার্কির এরডোগান আর ওর ফরেন মিনিস্টার সমর্থন দিয়েছে পাকিস্তানকে ওকে কি হ্যাঁ ওকে ওনাকে আসতে দেব না, কিন্তু এটা একটা কূটনৈতিক বিষয় আমি বলবো। সেরকম দ্বারা কালকে রাত্রিবেলা সুষমা স্বরাজ পাকিস্তান চায়নাতে ছিলেন, আর চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিজের পাকিস্তানি কাউন্টারপার্ট শাহনুত কুরেশিকে ফোন করে বলেছেন যে আর জিনিসটাকে বাড়িও না। তো মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আমি দেখছি কি চায়না, ফ্রান্স, ইউকে এরাও সবাই নেবে পড়েছে এই করবার জন্য পাকিস্তানকেই করা। এটা বলবার পরে ওকে যে আমি এই জিনিসটা একটা স্পষ্ট করে দিই
বলুন,
এটাতে খুব বেশি একটা মস্ত বড় বিজয় উল্লাস এই করা কি পাইলট কি আমাদের এবারে যুদ্ধ আর হবে না। মেন জিনিসটা যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো সন্ত্রাসবাদ, যেটা বর্ডারের এদিক থেকে এসে যে লোকটাকে 14 তারিখে করলো আর আজকে 28 তারিখ আমরা কথা বলছি, 14 দিনের ভেতরে আমরা ভুলে যেতে পারি না।
যদি সেটা তো অবশ্যই নয়,
এদের একেবারেই নয়, ওইটা মেইন ইস্যু, ওটাকেই থেকে আমাদের চোখ নজর হটানো উচিত নয়। আমাদের চাপ সৃষ্টিটা সমানে রাখতে হবে, অব্যাহত থাকবে, যাতে কি ওদের আর কোন রকমের এই নয়, এটা খালি ভারতের জন্যই নয় পুরো বিশ্বের জন্য,
পুরো বিশ্বের জন্য তো বটে। এবং দক্ষিণ এশিয়ায় বর্তমানে যে পরিস্থিতি আছে, আফগানিস্তানের পরিস্থিতি আমরা দেখি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা সব জায়গাতেই সন্ত্রাসবাদের একটা সন্ত্রাসীদের তৎপরতা দেখা যায়।
আর ইমরান এটাকে যদি স্বাভাবিক ভাবে নিচ্ছেন, ওনারও দেশ তো সন্ত্রাসবাদেতে আক্রান্ত রয়েছে
অবশ্যই,
তো ওনাকেও এতে আসা উচিত। সবাইকে মিলে জয়েন্টলি যদি লড়ে, সবাই মিলে সামূহিক ভাবে যে হ্যাঁ এই সন্ত্রাসবাদটাকে আমাদের রুখতে হবে, খালি একটা পাইলট ধরা পড়েছে ওকে ফেরত দিলে হবে না, সেইটা হলো সব থেকে মহত্বপূর্ণ, সেইটাই হলো সব থেকে অহম, আমি তাই মনে করি সুরক্ষা বিশেষজ্ঞ হিসেবে।
বেশ, আমরা ওই আশাবাদ নিয়েই শেষ করবো আজকে, যে আশা করা যাবে যে শান্তিপূর্ণ কোনো একটা সমাধান আমরা দেখতে পাবো এই ক্ষেত্রে। তো শান্তনু মুখার্জি, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভারত ও পাকিস্তানের সীমান্তের কাছে যে সংঘাত এবং উত্তেজনা তৈরি হয়েছে সে ব্যাপারে আহসানুল হক এখন কথা বলবেন কলকাতায় পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে।
ধন্যবাদ। আমরা জানি যে কিছুদিন আগে ভারতীয় জওয়ানদের উপর একটি বড় রকমের জঙ্গি হামলার পর ভারতের জবাবে পাকিস্তানের সাথে সীমান্তের কাছে পাকিস্তানের ভেতরে ঢুকে কথিত জঙ্গি আস্তানায় বিমান হামলা চালিয়েছে এবং এরপর উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দুই দেশের বিমান বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলেছে, একে অপরের বিমান ভূপাতিত করেছে। এই অবস্থায় আমরা সবশেষ খবর জানতে কলকাতায় এখন কথা বলছি পরমাশিস ঘোষ রায়ের সাথে। পরমাশিস, আপনি আর নতুন কি তথ্য যুক্ত করবেন?
তথ্য যুক্ত করব মানে আজকে আমরা জানি যেটা ইতিমধ্যে গোটা বিশ্বে যে খবর পৌঁছে গেছে যে গত 14 ফেব্রুয়ারি গোটা পৃথিবী যেদিন ভালোবাসার দিন মানিয়েছিল সেদিন ভারতের মাটিতে জৈশ ই মোহাম্মদ একটা আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে আমাদের 40 জন ভারতীয় সেনাবাহিনীর প্রাণ কেড়ে নিয়েছিল। সেই 14 ফেব্রুয়ারির পর 26 ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনী, আমাদের দেশের প্রশাসন, সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে পাকিস্তানের মাটিতে বালাকোটে তারা প্রত্যাঘাত করেছিল সেই জৈশ ই মোহাম্মদের ঘাঁটি উড়িয়ে দেওয়ার জন্য। সেটা ভারতীয় সেনাবাহিনী স্বীকার করেছে, ভারত সরকার স্বীকার করেছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখি পরবর্তী সময় গতকাল পাকিস্তানি সেনার পক্ষ থেকে ভারতের মাটিতে যে প্রত্যাঘাত করার চেষ্টা করা হয়েছিল ভারতীয় সেনাবাহিনীও সেটা রুখে দিয়েছে। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে, এই মোকাবিলার পরিস্থিতিতে গিয়ে দেখা যায় যে আমাদের একজন সেনাবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান তিনি পাকিস্তানি আর্মির কাছে ধরা পড়ে, সে হেলিকপ্টার মানে বোমারু বিমান থেকে পড়ে যায়, তারপর সে এখন তাদের হেফাজতে রয়েছে। বর্তমান পরিস্থিতি আজ ভারতীয় সময় বিকেলের দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করেছে এবং জানিয়েছে যে আমাদের সেই পাইলটকে তারা আগামীকাল মুক্তি দেবে। আমাদের পাকিস্তানে যিনি আমাদের ভারতীয় রাষ্ট্রদূত রয়েছেন তার মাধ্যম দিয়ে পশ্চিম ভারতের ওয়াগা সীমান্ত থেকে তাকে কালকে আমরা ফেরত পাব। বিষয়টা হচ্ছে এরকম যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে লড়াই, গোটা পৃথিবীর যে লড়াই, সেই লড়াইয়ে ভারত সরকার প্রথম থেকে যে কথাটা বলে এসেছিল আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে চেয়েছি, সেই বক্তব্য সেই সিদ্ধান্ত গোটা পৃথিবীর কাছে ভারত যে জিনিসটা তুলে ধরতে চেয়েছিল সেটাই কিন্তু ফলপ্রসূ হিসাবে সেই সিদ্ধান্তই কিন্তু সবাই মেনে নিয়েছে। আমরা জানি যে আজকে ভারতীয় সময় বিকেলের দিকে গোটা ভারতের পৃথিবীর 10টি দেশের উপরাষ্ট্র রাষ্ট্রদূতরা আমাদের বিদেশ মন্ত্রকের কাছে এসে আলোচনায় বসে, আমাদের ভারতের বিদেশ মন্ত্রক সকলকে আমন্ত্রণ জানায় যে আমাদের কি করণীয়, আমাদের কথা আপনারা শুনুন, জানুন পরিস্থিতি এই। সেই পরিস্থিতিতে কিন্তু ভারতের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউকে, মানে গোটা পৃথিবীর প্রভাবশালী দেশগুলো কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে। প্রভাবশালী বললে ভুল হবে, সকলে কিন্তু ভারতের যুক্তি এবং সিদ্ধান্ত মেনে নিয়েছে। সেই কূটনৈতিক বিশ্লেষণের মধ্য দিয়ে কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে, তিনি যখন টেলিভিশনের পর্দায় আমরা দেখেছি, তিনি যখন সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা ইন্ডিয়ান পাইলটকে যে আমরা ধরেছিলাম আমাদের হেফাজতে রয়েছে, আমরা যখন তাকে মুক্তি দেবো সে কথা ঘোষণা করছে, তার কিন্তু পার্লামেন্টের সমস্ত সাংসদ কিন্তু টেবিল চাপতে তার এই বক্তব্যকে সমর্থন করেছে। ইতিমধ্যে গতকাল ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী সে জানিয়েছেন যে আলোচনার মধ্যে একটা শান্তির বার্তা বহন করার জন্য সে আলোচনায় আসতে চায়। আজকেও কিন্তু ভারতবর্ষের কূটনীতিকরা এবং গোটা পৃথিবীর কূটনীতিকরা কিন্তু বলতে চেয়েছে কান্দাহারের ছবি কিন্তু পাকিস্তানের এই সিদ্ধান্তের মধ্যে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে। সেই জায়গায় কিন্তু ভারত সরকার কোনোভাবে মাথা নত করেনি, কোন শর্তের বিনিময়ে কিন্তু আমরা পাইলট, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরত চাই না। পরিশেষে আমরা সেই আমাদের ফল পেলাম, পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে আমাদের পাইলটকে ছেড়ে দিতে রাজি হয়েছে। বর্তমান পরিস্থিতি
ভারতের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কি বক্তব্য রেখেছেন?
ভারতের প্রধানমন্ত্রী আজকে আমাদের বিজ্ঞান ভবনে একটা বড় সেমিনার ছিল, আলোচনা সভা ছিল, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, সে বলেছিল আপনার এটা একটা একটা বিজ্ঞান বিষয়ের একটা সেমিনার ছিল, সেখানে উনি বলেছেন যে কোনো কাজের কিন্তু একটা পাইলট প্রজেক্ট থাকে, সেই পাইলট প্রজেক্টের পরবর্তী সময় বিশ্লেষণ করে কিন্তু পরে বিষয়টা আরো পদ্ধতিগত ভাবে এগোনো হয়। তা আপনারা এটা পাইলট প্রজেক্ট দেখছেন, এই পাইলট প্রজেক্টের মাধ্যমেই কিন্তু আমরা সফলতা পেয়েছি, কিন্তু এখানেও যদি কোনো ব্রেক তৈরি হয় আমরা কিন্তু পরবর্তী আরো থ্রিলার কিন্তু আরো বাকি আছে। আমরা অপেক্ষায় ছিলাম আমাদের কতক্ষণে পাইলটকে ফেরত পাই, আমরা জানতে পেরেছি আমাদের পাইলটকে আমরা ফেরত পাচ্ছি। এর পরবর্তী পর্যায়ে আপনারা পরবর্তী জেলারে দেখতে পাবেন, এটা কিন্তু প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর সর্বশক্তিমান সব দেশের রাষ্ট্রনেতারা কিন্তু ভারতের এই সিদ্ধান্ত এবং কূটনৈতিক বিশ্লেষণ, ভারত যা পদক্ষেপ নিয়েছে, সবাই কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে চেয়েছে এবং ভারত সরকার কিন্তু প্রথম থেকেই বলেছে আমরা আমাদের লড়াইটা কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে। পাকিস্তানকে কিন্তু অ্যাটাক করা ভারতের কোনো সময় লক্ষ্য ছিল না।
নিশ্চয়ই ভারত সরকারের প্রধানমন্ত্রী ছাড়া অন্য আর কোনো দপ্তর থেকে কিছু বলা হয়েছে কোনো মন্ত্রী বা কোনো নেতা?
ভারতবর্ষের অন্যান্য মন্ত্রী এবং বিরোধী নেতারা, যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা পাইলট অভিনন্দনের পরিবারের সঙ্গে আছি, দেশবাসীর সঙ্গে আমরা আছি, কিন্তু কোনো রাজনৈতিক ভাবে যদি কোনো এটার কোনো একটা মানে অভিসন্ধি থাকে তার সঙ্গে আমরা নেই, রাজনীতির পাশে আমরা নেই, আমরা দেশের পাশে আছি, দেশ যা মোকাবিলা করবে সেই সরকারের পাশে আছি, কিন্তু রাজনীতির পাশে আমরা নেই। এখন আমাদের দেশের অভিনেতা থেকে শুরু করে রাজনৈতিক বিরোধী দলের নেতারা, মন্ত্রীরা, গোটা দেশবাসী কিন্তু এখন অভিনন্দনের পরিবারের পাশে রয়েছে, সকলে প্রার্থনা করছে সেফলি অভিনন্দন ভারতের মাটিতে পা রাখুক। এবং অবশ্যই পাকিস্তানের প্রধানমন্ত্রী যে কথা বলেছে অলরেডি এখন সোশ্যাল মিডিয়ায় মানুষ সব জানে, আমরা দেখতে পাচ্ছি সমস্ত মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের মানুষও কিন্তু চাইছে পাইলট অভিনন্দন বর্তমানকে পাকিস্তান সরকার সেফলি ভারতের হাতে তুলে দিক। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের মানুষরাও বলছেন।
ধন্যবাদ পরমাশিস, আমাদের হাতে আজ আর সময় নেই, আজকে তাহলে এ পর্যন্তই।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে অধিকাংশই নারী। মানসিকভাবে ভেঙে পড়া এসব রোহিঙ্গা নারীরা মেডিটেশনের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তি সঞ্চয় করছেন। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন শাকিলের প্রতিবেদন।
দীর্ঘ 18 মাস পরে সেজেছে রহিমা, কিন্তু সচরাচর এই রোহিঙ্গা সাজের পরতে পরতে লুকিয়ে আছে করুণ দুঃখগাথা। আর এই দুঃখগুলো ঝেড়ে ফেলে দিয়ে মানসিক শক্তি সঞ্চয়ের মাধ্যমে সাফল্যের সূচনা করতে ক্যাম্পে শুরু হয়েছে বিশেষ ব্যায়াম বা মেডিটেশন।
এই ব্যায়ামগুলো আসলে আমরা করি তাদের মনের অস্থিরতাটা কাটিয়ে ওঠার জন্য। এখানে টাচিং এক্সারসাইজ আছে, ব্রিথিং এক্সারসাইজ আছে, পার্টনার এক্সারসাইজ, ফ্যামিলি এক্সারসাইজ, আর একটা ট্যাপিং ঠাস এক্সারসাইজ। এগুলো যখন করে, এখানে মেন হচ্ছে ব্রিথিং এক্সারসাইজটা। ব্রিথিং এক্সারসাইজ যখন করে তখন তারা একদম চুপ থাকে, নিজের বেশি মনোযোগ, তাদের কনসেন্ট্রেশনটা বাড়ে। তাদের কনসেন্ট্রেশনটা যখন বাড়ে তখন তাদের মনের অস্থিরতাটা কমে যায়। তারা যখন এখানে আসে, একজন আরেকজনের সাথে তাদের দুঃখ কষ্টের কথা শেয়ার করে, তারা এখানে আলোচনা করে, ওই তারা বার্মা থেকে যেভাবে আসছে এগুলো ভুলে যায়, একে অপরের সুখ দুঃখের কথা শেয়ার করে। এমনকি তারা তাদের অনেক পুরাতন আত্মীয় স্বজনকেও ফিরে পেয়েছে এখানে আসার পরে। তারপর এরা আবার ফিল্ডে যায়, প্রত্যেক ব্লকে দুজন দুজন করে ফিল্ডে যায়। ওখানে সেলফ হেল্প গ্রুপ গঠন করছে, সেলফ হেল্প গ্রুপে এক গ্রুপে 7 জন করে করে মেম্বার আছে। এখানে আমরা যে মেডিটেশনগুলো শেখাইছি এগুলো আবার তারা সেলফ হেল্প গ্রুপে শেখায় এবং তাদেরকে কাউন্সিলিং করায়। কাউন্সিলিং বলতে, যে আমরা অনেক কষ্ট পেয়ে বার্মা থেকে এখানে আসছি, অনেক কষ্ট পাইছি, এখন আমরা কেউ একা নই, আমরা সবাই একে অপরের বান্ধবী, প্রতিবেশী, একে অপরকে হেল্প করব, এরকম এগুলো বলে।
আত মানে টাচিং হলে আর আতো মামা নাই, আর দৈ বলা কেউ নাই, আতো বিয়ারাম হয়, আর দৈ বলা মানে শুনি কেউ নাই, আতো আরও শুনি কেউ নাই, আতো আর বিয়ারাম অসুস্থ বেশি ইয়োগে যাই রে, আর দর গাছে গলে মুস্তকিমা তোমার তো কী বিয়ারাম হয়ে দেয়, তোমার কি আর দৌড়ি ফাই জুম নাই, আর মারে দৌড়ি ফাইবান ধরে, আর দর আতো মানে শুনলো না তো সারে না হমে যাবে বিয়ারাম।
আর বর্মা তো দুমড়ি দাঁড়িয়ে আসি, তো দুমড়ি দাঁড়িয়ে আসি দে, এটা এটাই মাঝে ব্যথা লাগতো, খেলত ব্যথা লাগতো, বুকের মাঝে ব্যথা লাগতো, ফজি দে ফজি দেয় কিন্তু ব্যথা লাগতো, বিষ লাগতো,
অনেকেই তাদের দুঃসহ স্মৃতিগুলো আঁকছেন ক্যানভাসে, রঙে রঙে দুঃখগুলো যেন মন থেকে স্থানান্তর করছেন কাগজে। এতে মানসিকভাবে বেশ শক্তি সঞ্চয় হচ্ছে রোহিঙ্গা নারীদের।
তারপরে এখন মিলিটারি অকল আইরে আর বাড়ি ঘরে তাইরে এখন আরে দিয়ে মানে হারাস।
জমিলা কিছুতেই বলতে পারেন না সন্তানকে কোল থেকে কেড়ে নিয়ে আগুনে নিক্ষেপ করার স্মৃতিগুলো। এরকম অনেক ভয়াবহ দৃশ্যের সাক্ষী হওয়া খুবই কষ্টের। এছাড়া ক্যাম্পও যেন নারীদের এক নীরব প্রতিপক্ষ।
তারা অসম্ভবভাবে ট্রমাটাইজ, কেন তাদের যে অভিজ্ঞতা, তারা নির্যাতনের শিকার ছিলেন ও রাখাইন থাকা অবস্থায় এবং পালিয়ে আসার সময় নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন, যেটা আমরা হয়তো বলে বুঝাতে পারবো না বা তারাও পুরোপুরি বলতে পারবে না। এখন সবার ওনাদের পাশে দাঁড়ানোর দরকার, বিশেষ করে যেমন খাদ্য, পানি, শেল্টার এইগুলোর দিকে যেমন দৃষ্টি দিচ্ছি, পাশাপাশি তাদের সাইকোলজিক্যাল সাপোর্টটা, সাইকোসোশ্যাল সাপোর্টটা দেওয়া খুব দরকার। সেখানে নারীর প্রতি সহিংসতা, পরিবারে নারী নির্যাতিত হচ্ছে, তারপরে আপনারা দেখছি বাল্যবিবাহ হচ্ছে, কেন এটা তাদের রোহিঙ্গা কমিউনিটির মধ্যে এই চর্চা আছে, বহু বিবাহ চর্চা আছে, এই জিনিসগুলো এখন সামনে চলে আসছে, তো এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে।
মিয়ানমারের শিক্ষাহীন ও অনিরাপদ পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নারীরা। এর মধ্যেও বেশ কিছু রোহিঙ্গা নারী আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেছেন। ডাক্তার আনিতা তাদেরই একজন।
আই থিঙ্ক অল গড হ্যাজ মেড এভরিওয়ান ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ওয়াইজ এন্ড ইট ইজ আ ম্যাটার অফ অপরচুনিটি টুডে ইফ আই অ্যাম সাকসেসফুল ইটস বিকজ আই ওয়াজ আই হ্যাড দ্য অ্যাক্সেস টু দ্য রিসোর্সেস উইচ ইজ নিডেড টু বি এডুকেটেড পার্সন টু বি আ প্রফেশনাল পার্সন আই হ্যাড দ্য ফ্রিডম অফ মুভমেন্ট আই হ্যাড দ্য অ্যাক্সেস টু হেলথ আই হ্যাড অ্যাক্সেস টু এডুকেশন বাট দিস অল happened outside Burma. If I was inside Burma, then this was not possible, you know. And the same, that's why our women are far behind than any other women in the world.
দেশহীন পরিস্থিতিতেও সুযোগ পেলে ক্যাম্প থেকেই রোহিঙ্গা নারীরা উঠে আসতে পারে, অবদান রাখতে পারে জাতি ও বিশ্ব পরিমণ্ডলে।
এই মেয়েগুলো কিন্তু মোরাল সাপোর্ট দরকার। এর কিন্তু এসছে কিন্তু একটা একটা পরিস্থিতির শিকার হয়ে। আমাদেরকে কিন্তু এদের সহানুভূতি দিতে হবে। অনেক কিছু দিয়েছে, কিন্তু যে মোরাল সাপোর্টটা, যে কাউন্সেলিংটা, এটা কিন্তু অনেক দরকার। এটা কিন্তু ওদের কনফিডেন্স লেভেলটা গ্রো করে, কারণ ওদের কনফিডেন্সটা ফিরিয়ে আনতে হবে। ওদের নিজের মুখ দিয়ে বলুক ওরা কী চায়, ওরা কি বিচার চায়, না ওরা ফিরে যেতে চায়। যদি ফিরে যেতে চায়, কী পরিস্থিতি ফিরে যেতে চায়। আমরা যদি ওদের কনফিডেন্স লেভেলটা গ্রো করতে পারবে, ওদের মুখ দিয়ে আপনি বেরিয়ে যাবেন আসলে ওরা কী চাচ্ছে, কারণ ওদের কথাটাই আমাদের দরকার।
রোহিঙ্গা নারীরা যখন অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে পারবে, তখনই মিয়ানমারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা পাবে। এছাড়াও পুরো রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে নারীদের মূল্যায়নটাই উঠে আসে নানান বিবেচনায়। এই বিশাল নারী আধিক্যের রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে যিনি মানবতা দেখিয়েছেন, তিনি একজন নারী। এজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি উপাধিতে ভূষিত হয়েছেন। অন্যদিকে মিয়ানমারের রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করতে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, তিনিও একজন নারী।
অল দ্য পিপল ইনসাইড বর্মা স্ট্যান্ড বিহাইন্ড অং সান সু চি, এন্ড ইফ শি collects the courage and speaks up and says, stop, we should not persecute the Rohingya community. I think then many things will happen in a positive direction. She has the power which she is not using.
ডক্টর অনিতা এবং অ্যাডভোকেট রাজিয়া সুলতানা দুজনেই জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন। তারা মনে করছেন ক্যাম্পে সুযোগ পেলে সকল প্রতিকূলতা জয় করে একদিন মিয়ানমারে নিজেদের অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করবেন রোহিঙ্গা নারীরা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
শ্রোতা দর্শক মণ্ডলী, এবার রয়েছে প্রতি বৃহস্পতিবারের আমাদের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ। আজকের নারী কণ্ঠ পরিবেশন করছেন সঞ্জানা ফিরোজ।
ধন্যবাদ সাবরিনা। শুরু করছি নারী কণ্ঠ, এবং আজকের নারী কণ্ঠের বিষয় অস্কারে বৈচিত্র্য। চলছে কৃষ্ণাঙ্গ মাস, এবং এই মাসেই অস্কার জিতেছেন অনেক কৃষ্ণাঙ্গ। পৃথকীকরণ যুগের সময় একজন উদার স্বভাবের আফ্রিকান আমেরিকান গীতিকার এবং তার গোয়ার গাড়ি চালকের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র গ্রিন বুক এবার শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ তিনটি বিভাগে অস্কার পেয়েছে। ভয়েস অফ আমেরিকার পেনেলোপি পুলুর প্রতিবেদন থেকে জানাচ্ছি এই কৃষ্ণাঙ্গ মাসে তাদের অস্কারের কৃতিত্বের কথা এবং বৈচিত্র্যের কথাও।
How does he smile and shake their hands like that?
Because it takes courage to change people.
এই ভদ্রলোক বলছেন এখানে রাতের খাবার খাওয়ার জন্য আমার অনুমতি নেই। জি, উনি এখানে রাতের খাবার খেতে পারবেন না। উনি কিভাবে ওই লোকগুলোর সঙ্গে হাত মিলিয়ে হেসে হেসে কথা বলছেন? কারণ মানুষের মন পরিবর্তন করবার জন্য প্রয়োজন সাহস।
গ্রিনবুকের মাহেরশালা আলী, যিনি চলচ্চিত্রে ডন শার্লি চরিত্র অভিনয় করেছেন, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র বিভাগে অস্কার পেয়েছেন। এই চলচ্চিত্রটি শ্রেষ্ঠ মূল চিত্রনাট্য বিভাগেও অস্কার জিতেছে। গ্রিনবুকের নির্মাতা পিটার ফেরেলি এবং অভিনেতা ভিগো মর্টেনসন এই চলচ্চিত্র সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে তাদের নিজস্ব অভিজ্ঞতার কথা জানান। অভিনেতা ভিগো মর্টেনসন বলেন,
almost looks easy, almost looks effortless, but I've read thousands of scripts and I've written 3, and I know how difficult it is to find the right balance between, you know, in the case of Green Book, dramatic tension,
পিটার বলছিলেন, এত সুন্দর করে এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন যে আমি খুব অনায়াসে ভেগা মর্টেনসন বলেন যে পিটার এত সুন্দর করে এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন যে আমি খুব অনায়াসে চরিত্রটি নিজের ভেতর ধারণ করতে পেরেছি, আমাকে খুব বেশি কষ্ট করতে হয়নি। আমি নিজে এই পর্যন্ত 3টি পাণ্ডুলিপি লিখেছি এবং জানি একটি পাণ্ডুলিপিতে নানা চরিত্র নানা প্রেক্ষাপট ফুটিয়ে তোলা কতটা কঠিন। গ্রিন বুকের বেলায় বলতে পারি একটি চলচ্চিত্রে যে নাটকীয় উত্তেজনা, হাস্যরস, ভালো বুদ্ধিদীপ্ত সংলাপ, গল্পের যে ছন্দ, যে গতির প্রয়োজন হয় এবং সবশেষে ইতিহাস থেকে যে শিক্ষা নেওয়া যায় তা সবই আমি এই চলচ্চিত্রে পেয়েছি। এই বছর অস্কারে গ্রিন বুকের সাফল্যকে বৈচিত্র্যের প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। অলফান্সো কুয়ারনের রোমা চলচ্চিত্র এবারে 3টি অস্কার জিতেছে, শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি, শ্রেষ্ঠ বিদেশি ভাষা চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ পরিচালক। এই 3টি বিভাগে অস্কার জিতেছে রোমা এবং গল্পটি নির্মাণ করা হয়েছে একজন মেক্সিকান গৃহপরিচারিকার জীবনকে ঘিরে। এই চলচ্চিত্রের মাধ্যমে সম্মান জানানো হয় বিশ্বজুড়ে সেই সব নারীদের যারা গৃহপরিচারিকার কাজে নিয়োজিত রয়েছেন। অস্কার গ্রহণের পর কুয়ারন তার বক্তব্যে রোমার দুই প্রধান নারী চরিত্র দুই নারী চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য মারিনা দে তাভেরা এবং জালিৎসা পারিসিওকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই দুই নারীর অনবদ্য অসাধারণ অভিনয় চলচ্চিত্রকে জীবন্ত করে তুলেছে। রোমার সাফল্যের পেছনে রয়েছে নেটফ্লিক্সের হাত, কেননা তারা এই সিনেমাটি প্রযোজনা করেছে এবং বিশ্বের প্রতিটি ঘরে উপভোগ করার সুযোগ করে দেয়। জর্জ মেসনের মিডিয়া বিশেষজ্ঞ রিচার্ড ক্রেগ মনে করেন, অনলাইনে সিনেমা দেখতে পারার কারণে এই বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। রিচার্ড ক্রেগ বলেন,
The objective is hopefully that it opens up doors and opportunities for those voices that typically do not have not.
রিচার্ড বলছিলেন, লক্ষ্য হচ্ছে এই ধরনের বিভিন্ন চলচ্চিত্র যাতে বিশ্ববাসী উপভোগ করতে পারে সেই সুযোগটি করে দেয়া। চলচ্চিত্রে যে বক্তব্য থাকে তা যেন বিশ্বের মানুষের কাছে পরিচালকেরা তুলে ধরতে পারেন এবং তাদের ভালো কাজ যেন সর্বোচ্চভাবে মূল্যায়ন পায় সেই সুযোগ করে দিচ্ছে এই অনলাইন মাধ্যমগুলো। অলিভিয়া কোলম্যান ইউরোপীয় চলচ্চিত্র ইয়র্গস লন্টিমাস পরিচালিত দ্য ফেভারিটে কুইন অ্যানের চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার পেয়েছেন। চলচ্চিত্রটি নারীর দৃষ্টিভঙ্গিতে রাজনীতি প্রেক্ষাপটের ওপর নির্মিত। রায়ান কুগলারের ব্ল্যাক প্যান্থার ও 3টি বিভাগে অস্কার জিতেছে শ্রেষ্ঠ সঙ্গীত এবং বাকি দুটো কস্টিউমে। হ্যানা বেকলার এবং রুথি কার্টার হচ্ছেন প্রথম আফ্রিকান আমেরিকান নারী যারা কস্টিউম ডিজাইন এবং তৈরির জন্য অস্কার পেয়েছেন। রুথ ভয়েস অফ আমেরিকাকে বলেন, ব্ল্যাক প্যান্থারের যে কস্টিউম তিনি ডিজাইন করেছেন তা তিনি আফ্রিকান আদিবাসীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে করেছেন। তিনি বলেন, এই কস্টিউম নারীদের চরিত্রকে ক্ষমতাধর করেছে। রুথি কার্টার বলেন,
They have weaponry, they wear armor, but then we did it in a beautiful way, so the color is enhanced. The armor looks like jewelry. Their harness, as I call it,
wraps... Rishi Gautra bolchilen, apnara dekhechen, nari charitrogulote tader astro royeche, bormo royeche. Kintu amra chesta korechi, ei sob astro ebong bormo ke khub sundor kore nari charitrer shonge shamonjosho rekhe phutiye tulte. আমরা রঙগুলো এবং বর্ম এমনভাবে নির্বাচন করেছি যাতে দেখতে অলঙ্কারের মতো মনে হয়। এই পুরো কস্টিউম যেন ইতিহাসকে শ্রদ্ধা জানাচ্ছে। এই জন্য আমার মনে হয়েছে, যিনি এই কস্টিউম পরবেন তিনি যেন নিজেকে ক্ষমতাধর মনে করেন, তিনি যেন মনে করেন তিনি তার নিজস্ব চরিত্র এই কস্টিউমের মাধ্যমে প্রকাশ করতে পারছেন, ইতিহাসকে শ্রদ্ধা জানাতে পারছেন। রেজিনা কিং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার পেয়েছেন। পরিচালক বেন জেনকিন্সের আফ্রিকান আমেরিকান নাটক ইফ বিল বিক স্ট্রিট কুড টকে শ্যারন রিভার্স চরিত্র অভিনয়ের জন্য রেজিনা বলছিলেন, তিনি একজন ভালো উদাহরণ সেই নারীর যার প্রতি অনেক মানুষের অগাধ বিশ্বাস এবং ভালোবাসা রয়েছে। স্পাইক লিয়ের ব্ল্যাক ল্যান্সম্যান শ্রেষ্ঠ স্ক্রিনপ্লে বিভাগে অস্কার জিতে নেয়। এই চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের জাতিগত সম্পর্কের যে দৃষ্টিভঙ্গি তা তুলে ধরে। অস্কারের আরেক চমক ছিল রামি মালেকের শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার জিতে নেয়া বোহেমিয়ান র্যাপসডি চলচ্চিত্রে বিখ্যাত গায়ক ফ্রেডি মার্কুরির কুইনের চরিত্রে অভিনয়ের জন্য র্যামি প্রশংসিত হন। চলচ্চিত্রে দেখানো হয় ফ্রেডি মার্কুরি কিভাবে মৃত্যুর আগ পর্যন্ত তার যৌনতা এবং অভিবাসী হওয়া সম্পর্কে জর্জরিত ছিলেন। রামি মালিক নিজেও একজন অভিবাসীর সন্তান এবং তিনি বলেন কুইন চরিত্রে অভিনয়ের জন্য তিনি ফ্রেডি মার্কারির প্রতিটি ভঙ্গি মনোযোগের সঙ্গে লক্ষ্য করেছেন। তিনি তার ভেতরে ফ্রেডি মার্কারিকে ধারণ করার চেষ্টা করেছেন এবং তিনি খুব গর্বিত বোধ করছেন এই চরিত্রে অভিনয় করতে পেরে। তিনি আরও বলেন এই ধরনের চলচ্চিত্র আরও বেশি প্রয়োজন বিশ্বে বৈচিত্র্যের একটি শক্ত অবস্থানের জন্য। সর্বশেষ স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারভার্স জিতে নেয় শ্রেষ্ঠ অ্যানিমেটেড ফিচার বিভাগে অস্কার। আর এই ছিল আজকের নারীকণ্ঠের আয়োজন।
বাংলাদেশের রাজধানী ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে পুরো ফেব্রুয়ারি মাস ধরে চলছে একুশের বইমেলা। প্রতিদিন প্রকাশিত হচ্ছে নতুন নতুন বই। এবারের বইমেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী বেশ কয়েকজন লেখকের বই প্রকাশিত হয়েছে। আমাদের ক্যালিফোর্নিয়া প্রতিনিধি আবু নাসের রাজীব কথা বলেছেন এরকম দুজন প্রবাসী লেখক তপন দেবনাথ এবং রেজা শামীমের সঙ্গে।
তপন দেবনাথ, এবার আপনার কয়টি বই বের হয়েছে?
এবারে বইমেলায় আমার দুটো বই বের হয়েছে।
আচ্ছা, বই দুটোর নাম কি?
একটা নাম যে সবে বঙ্গেতে জন্মি গল্পগ্রন্থ, আর একটা হলো আমেরিকা সংলাপ। এটা লস অ্যাঞ্জেলেসে বসবাসরত 13 জন প্রবন্ধকারের 13টি প্রবন্ধ নিয়ে সংকলন আমি সম্পাদনা করেছি।
তো এই যে 13 জন প্রবন্ধকার যে প্রবন্ধ লিখেছেন, এই প্রবন্ধগুলোর বিষয়বস্তু কি?
বেশিরভাগ মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা সংস্কৃতি, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকথা।
কোন প্রকাশনী আপনার বই বের করেছে এবং বইমেলার কোন স্টলে এই বইগুলো পাওয়া যাবে?
শুদ্ধ প্রকাশ বই দুটো বের করেছে এবং বইমেলায় 398 নম্বর স্টলে বইগুলো আছে।
আপনি তো প্রবাসে বসে অনেক দিন ধরেই লেখালেখি করছেন, এ পর্যন্ত আপনার মোট কয়টি বই বের হয়েছে?
এ পর্যন্ত আমার মোট 25টি বই বের হয়েছে এবছরে দুটো নিয়ে।
ও, অনেক, 25টি বই। এবং এই বইগুলো মূলত কোন বিষয়ের? আপনি তো ছোট গল্প লেখেন, আপনি কি উপন্যাসও লেখেন?
এই 25টার মধ্যে একটা সম্পাদনা, একটা কবিতা, আর বাকিগুলো সব উপন্যাস এবং ছোট গল্প।
ও আচ্ছা, শুধুমাত্র একটি সম্পাদনার বই, আর বাকি সব বইগুলি মৌলিক বই আপনার?
জি, একটা কবিতার বই।
হ্যাঁ, বাট সেই কবিতাগুলো আপনি লিখেছেন না?
জি।
তো আপনি কতদিন ধরে লেখালেখি করছেন?
খুব ছোটবেলা থেকেই।
তো আপনি ক্যালিফোর্নিয়াতে কতদিন আছেন?
আমি 2001 সন থেকে এখানে আছি।
2001, এবং এই 25টা বই বের হয়েছে মূলত আপনি ক্যালিফোর্নিয়া আসার পরে না বাংলাদেশ থেকে বেশ কয়েকটি বই বের হয়েছিল?
বাংলাদেশে থাকতে একটা বই বের হয়েছিল আর এখানে আসার পরে 24টি।
গত 18 বছর আপনি এখানে আছেন এবং এই 18 বছরে আপনি 24টি বই লিখেছেন না? এটা একটা অনেক অনেক বড় কাজ। কিভাবে সম্ভব হয়? আপনি তো এখানে ফুল টাইম কাজ করেন, তার পাশাপাশি এখানে তো অনেক জীবন একটু কঠিন, এবং আপনি সময় পান কিভাবে?
আসলে সময়টা দাদা বের করে নিতে হয়, খুব কষ্ট হয়, এটা সময়টা বের করে নেই আর কি নিজের মতো করে।
তো আপনি কি বই মেলায় যে আপনার বই বের হচ্ছে, বই মেলা কি মিস করেন?
হ্যাঁ, খুবই মিস করি।
আচ্ছা, কোনো বই মেলায় কি গিয়েছেন এই গত 18 বছরে? কোনো বই মেলায় ঢাকায় গিয়েছেন?
দুবার গিয়েছিলাম, 2008 একবার, 2009 একবার।
আমার শেষ প্রশ্ন, আপনি কি এখন নতুন কোনো বইয়ের উপর কাজ করছেন বা আগামী বছর আপনার কোনো বই বের হওয়ার সম্ভাবনা আছে?
আগামী বছর দুটো বই বের করবো এরকম একটা পরিকল্পনা আছে, একটা রাজনৈতিক প্রবন্ধের বই আর একটা ছোট গল্প। এখন কাজ করছি, এখনো ঠিক রেডি না।
ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড শহরে থাকেন শামীম রেজা। এবারের বইমেলায় তাঁরও একটি বই প্রকাশিত হয়েছে।
এটা আমার প্রথম কাব্যগ্রন্থ, বইটার নাম হচ্ছে করপুটি বৃষ্টি জল। এখানে 46টি কবিতা আছে।
এই কবিতাগুলো কোন সময়ের মধ্যে লেখা?
গত 1-2 বছরের মধ্যে। আমি মূলত ফেসবুকে লেখালেখি করি। আমার লেখালেখি শুরু ছেলেবেলা থেকেই, আমার আব্বা এবং বড় ভাই লিখতেন, ওদের দেখে দেখে শেখা আর কি। পরে ছাত্র জীবনে কিছু চর্চা ছিল, মাঝখানে প্রায় 20 বছরের মতো গ্যাপ ছিল, পরে আবার ফেসবুকে শুরু করেছিলাম।
এই কবিতাগুলো কি প্রথমে ফেসবুকেই প্রকাশ করেছিলেন?
হ্যাঁ।
কখন থেকে ভাবা শুরু করলেন যে একটা বই আপনার প্রকাশ করা দরকার?
আমার আসলে প্ল্যান ছিল না যে বই বের করব, মূলত শখের বশেই লেখালেখি শুরু করা। পরে দেখলাম যে আমার বেশ কিছু পাঠক তৈরি হলো এবং তারা চাচ্ছিল যে আমি যেন একটা বই বের করি এবং আমার এই ছড়িয়ে ছিটিয়ে থাকা কবিতাগুলো একটা মলাটবন্দি হোক আর কি। তো অনেকটা পাঠকের চাহিদা থেকে এবং নিজের শক্ত থাকি, দুইটা মিলিয়ে আর কি।
বইমেলার কোন স্টলে আপনার বইটা এখন পাওয়া যাচ্ছে?
বইটা চৈতন্য প্রকাশনী থেকে বের হয়েছে। বইটা পাওয়া যাচ্ছে 535 এবং 536 নম্বর স্টল থেকে।
তো এই প্রবাস থেকে লেখালেখি করা কি কঠিন?
আমার তা মনে হয় না। আমার মনে হয় যারা লেখালেখি করতে ভালোবাসে, তারা মানে পৃথিবীর যে প্রান্তে থাকুক তারা ভিতর তারা থেকেই লিখবে আর কি। তবে কাজের চাপ বা ওটা একটা ব্যাপার, কিন্তু কেউ যদি ভিতর থেকে একটা আর্টস থাকে সে তার সময় বের করে নেবে, এটা আমার মনে হয়।
অনেকেই তো আপনার বই কিনছে ঢাকার বইমেলা থেকে, কিন্তু আপনি এখন ক্যালিফোর্নিয়াতে, আপনার অনুভূতি?
এটা আসলে আমি খুব মিস করছি। অনেকেই আমার বই কিনছে এবং ইনবক্সে আমাকে মেসেজ দিচ্ছে যে আপনার বই কিনেছি, কিন্তু অটোগ্রাফ নিতে পারলাম না। আবার দেখলাম যে আমার বন্ধুরা যাদের যারা আমাদের সঙ্গে আমার সঙ্গে বই বের করেছে তারা তাদের লাইভ ইন্টারভিউ হচ্ছে টিভিতে। সো আমি থাকলে হয়তো আমারও হতো, এটা ভেবে একটু খারাপ লাগছে। কি আমি কিন্তু আলটিমেটলি খবর পাচ্ছি সব কিছুর, সো আছে ভালো মন্দ মিলে।
তো লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
যেহেতু প্রথম বইটা বের হলো, আমি চাইবো যে প্রতি বইমেলায় না হলেও অন্তত এক বছর পর পর আমি বই বের করব। তবে আমার পরবর্তী ইচ্ছা হচ্ছে যে আমি একটা ছোট গল্প সংকলন বের করব, কিছু গল্প মাথায় আছে এগুলো বের করে ফেলব।
আপনি কি গল্প লেখেন?
হ্যাঁ, অনেকেই বলে আমার নাকি গদ্যেই বেশি ভালো। আমি আমার নিজেরও গদ্যে স্বাচ্ছন্দ্য, কিন্তু কবিতাটা আমার বেশি প্রিয়, সো এই জন্য কবিতা লিখি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ আপনাকেও।
শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা একটু আগে শুনলেন যে প্রবাসে থেকেও অনেকে বই কবিতা লিখছেন এবং বই প্রকাশ করছেন বাংলাদেশের একুশের বইমেলায়। জেনে খুবই ভালো লাগলো। আমরা তো এমাত্র দুজনের কথা শুনলাম, এরকম আরও অনেকেই আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন রাজ্যে। তো খুব ভালো লাগলো, আগামীতে আমরা আরও কয়েকজনের কথা হয়তো বা শুনব। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখছি যে আপনারা জানেন যে প্রতিদিন আমরা আপনাদের মাঝে আসি ফেসবুকের মাধ্যমে। আমাদের প্রতিদিনকার যে রেডিও লাইভটা হয়, রেডিও শো হয়, সেটা আমরা তো সেটা প্রচার করছি, সেই সাথে আমরা প্রচার করছি ফেসবুকে লাইভ হিসেবে প্রচার করছি। এবং সেই সাথে জানিয়ে রাখি আমাদের রেডিওর সাথে সাথে আছে আমাদের বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম। আমাদের একটি টেলিভিশন প্রোগ্রাম হচ্ছে হ্যালো আমেরিকা। হ্যালো আমেরিকার এখন সম্প্রতি কিছুদিন হচ্ছে আমাদের প্রচারের সময়টুকু একটু বদলানো হয়েছে। প্রচারের সময় এখন হচ্ছে শনিবার আমরা এটা দেখাচ্ছি, এবং সেটা দেখাচ্ছি বাংলাদেশের এনটিভিতে। এনটিভির যে টেলিভিশন চ্যানেলটি রয়েছে সেখানে আমরা দেখাচ্ছি, এবং সেটা দেখানো হচ্ছে খবরের আগে। এনটিভি যে খবরটি হয় রাতের খবরের আগে দেখানো হচ্ছে, এবং সেটার সময় হচ্ছে 10:15, রাত 10:15 দেখানো হচ্ছে। তো আমি আশা করছি যে এই যে সময় পরিবর্তন হয়েছে, তারপরেও আপনারা নিয়মিত আমাদের এই প্রোগ্রামটি যেটি এনটিভিতে যাচ্ছে প্রতি সপ্তাহে সেটি আপনারা দেখবেন। দর্শক মণ্ডলী, এবার শ্রোতা দর্শক মণ্ডলী, এবার আমরা চলে যাচ্ছি আমাদের সংক্ষিপ্ত সংবাদে। সংক্ষিপ্ত সংবাদ
নির্ধারিত সময়ের আগেই কোনো রকম চুক্তি ছাড়াই শেষ হয়েছে ট্রাম্প কিম বৈঠক। তবে দেড় দিনের বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিয়েতনামে হ্যানয় বুধবার শীর্ষ বৈঠকের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন দুজনই বলেছিলেন, আমাদের দ্বিতীয়বারে সাক্ষাৎ হতে চলেছে, ঐতিহাসিক এবং মনে রাখার মতো কিছু ঘটনাও ঘটতে যাচ্ছে। তবে সময় গড়িয়ে বৃহস্পতিবার আসে আর কর্মসূচির সময়সীমাও পাল্টে যায়। স্বাক্ষর অনুষ্ঠান স্থগিত করা হয় এবং মধ্যাহ্ন ভোজের সময় তড়িঘড়ি করে কমিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। পাকিস্তান তাদের কাছে আটক ভারতীয় জঙ্গি বিমানের পাইলটকে মুক্তি দেবে। এ সপ্তাহের গোড়ার দিকে ভারতের ওই জঙ্গি বিমানটি বিতর্কিত কাশ্মীর অঞ্চলে গুলি করে ভূপাতিত করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী আজ সংসদে দেওয়া ভাষণে বলেছেন যে তিনি তার পরমাণু অস্ত্রসজ্জিত প্রতিবেশীকে শান্তির নিদর্শন হিসেবে আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আগামীকাল শুক্রবার ফেরত দেবেন।
আর এ সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা পরিবেশিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহিদুল ইসলাম, আমাদের ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাইফুল আলম মাসুদ, আমি সাবরিনা চৌধুরী এবং
আমি আনিস আহমেদ
আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.